ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
চিকিৎসকরা ডেঙ্গুর প্রকোপকে মহামারী বলে বর্ণনা করছেন, একাধিক সূত্র ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সরকারের আর্জি মেনে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট আজ অসমে এনআরসি প্রকাশের তারিখ আরও এক মাস পিছিয়ে দিয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের বক্তব্য নিয়ে সেলিম হোসেনের রিপোর্ট।
আমাদের সংগঠনের অন্যতম সাংগঠনিক সম্পাদক, কিন্তু তার আমেরিকায় যাওয়া আমরা আগে থেকে অবহিত ছিলাম না।
আরো রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর নিউজ ওয়ার্ডস। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কাশ্মীর অঞ্চল কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার জন্য তাকে অনুরোধ করেছেন বলে মন্তব্য করেন, ভারতে তা নিয়ে তুলকালাম রাজনৈতিক আলোচনা সমালোচনার ঝড় উঠছে। ভারতে ক্রুদ্ধ সংসদ বিধায়কেরা এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ মঙ্গলবার সংসদে জানান, সংসদকে আমি স্পষ্ট করে আশ্বস্ত করতে চাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী এরকম কোনই অনুরোধ করেননি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর বিরোধের নিষ্পত্তির ব্যাপারে রদবদল কিছুই হয়নি, একথা বলে মোদির কাছ থেকে ব্যক্তিগতভাবে আশ্বাস দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন রাজনীতি অঙ্গনের বিরোধী দলীয় নেতৃবর্গ। ট্রাম্প কাশ্মীর নিয়ে মন্তব্য করেন হোয়াইট হাউসে সোমবার, যখন পাকিস্তানের সফররত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর দেখা হয়। ট্রাম্প বলেন, দরকার হলে আমি খুশি মনেই মধ্যস্থের কাজ করতে রাজি হব। বিরোধিত কাশ্মীর প্রশ্নের নিষ্পত্তিকল্পে তৃতীয় কোনো পক্ষের সহায়তার ব্যাপারে ভারত দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে এসেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ব্যাখ্যা করে বলেন, বর্তমানের চুক্তি রফায় সম্পন্ন সম্মতির বুনিয়াদেই বিষয়াদির নিষ্পত্তি হতে হবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস টুইট বার্তায় বলেছেন, কাশ্মীর দুপক্ষের আলোচনা সাপেক্ষ দ্বিপাক্ষিক বিষয়। ট্রাম্প প্রশাসন ভারত পাকিস্তান উভয়কেই আলোচনায় বসার আমন্ত্রণ জানাচ্ছে এবং সহায়তা করতে সম্মত থাকবে। পাকিস্তান দীর্ঘদিন যাবৎ কাশ্মীর বিরোধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়ে এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র অতীতে দ্বিপাক্ষিকভাবে নিষ্পত্তির জন্য বলে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাক বিতণ্ডা চলছে এখন জোরসে, নতুন প্রস্থে শুরু হচ্ছে বাক যুদ্ধ, আর সে সঙ্গে তেহরান ও পশ্চিমের মধ্যেকার উত্তেজনা নিত্য নতুন স্তরে চড়ছে লাগাতার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাক আড়ম্বরতার কমতি কিছু করছেন না, সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে চলেছেন, ওয়াশিংটন ইরানের তরফের চরম যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে। এরা হল বিশ্বের পয়লা নম্বরের সন্ত্রাস সৃষ্টির দেশ, ট্রাম্প বলেন একথা ইরান সম্পর্কে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের সঙ্গে ছবি তোলার সময় সোমবার দিন ওভাল অফিসে ওই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের কর্মকাণ্ড এবং বীতশ্রদ্ধ মনোভাবের কারণে ইরানের সঙ্গে কথা বলাই দুষ্কর হয়ে পড়ছে। ইরান যুক্তরাষ্ট্রের ১৭ সংখ্যক গুপ্তচর পাকড়াও করে তার মধ্যে থেকে কাউকে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বলে ঘোষণা দিয়ে উত্তেজনা পরিস্থিতিকে আরও যে তুঙ্গে নিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যে শোনা গেল তারই পরবর্তী পরিস্থিতিতে। সদ্য সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মোলার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ইন্টেলিজেন্স কমিটি সকাশে জবানবন্দি দিতে চলেছেন আগামীকাল বুধবার। এখন একটা বিষয় নিশ্চিত করেই বলা যায়, এ জবানবন্দিতে তিনি এমন কিছুই বলবেন না, প্রকাশ করবেন না অ্যাটর্নি আইনমন্ত্রী বারের কাছে দাখিল করা তাঁর ফাইনাল রিপোর্টে যা তিনি বলেননি বা যাতে এর কোনো উল্লেখ ছিল না। মোলার ২৯ মে বিচার মন্ত্রণালয়ে বলেন, রিপোর্ট আমার জবানবন্দি। গতকাল সোমবার বিচার মন্ত্রণালয় থেকে মোলারকে একখানে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সাধারণে প্রকাশ উপযোগী ওই যে রিপোর্ট আপনি দাখিল করেছেন, আপনাকে জবানবন্দির চৌহদ্দিতে তারই এখতিয়ারের ভেতরই থাকতে হবে, তার বাইরে কিছু বলা চলবে না আপনার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপকে মহামারী বলে বর্ণনা করছেন চিকিৎসকরা, এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
একাধিক সূত্র 30 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত 24 ঘন্টায় রাজধানীতে 500 জন রোগী হাসপাতালে এসেছেন, যদিও বেশিরভাগ হাসপাতালে সিট খালি নেই। করিডোরে আলাদা সিট বসিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। হলি ফ্যামিলি হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ লুৎফুল এহসান ফাতমি বললেন,
অনেক বছরই তো আমরা ডেঙ্গু ইপিডেমিক দেখছি, কিন্তু এইবার হচ্ছে ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ইপিডেমিক।
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত সরকারের আর্জি মেনে নিয়েই ভারতের সুপ্রিম কোর্ট আজ অসমে এনআরসি প্রকাশের তারিখ আরও এক মাস পিছিয়ে দিয়েছে, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী তাঁর রিপোর্টে।
ভারতের কেন্দ্রীয় সরকার ও অসমের রাজ্য সরকারের আবেদনে বলা হয়েছিল যে কিছু সরকারি অফিসারের গাফিলতি ও অসততার কারণে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির তালিকায় বহু বৈধ নাগরিকের নাম বাদ গিয়েছে, আবার অনেক বেআইনি অনুপ্রবেশকারীর নাম ঢুকে গিয়েছে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল ও সলিসিটর জেনারেল তুষার মেহতা এই দুয়ের আনুমানিক সংখ্যা বলেছিলেন 20% ও 10%। তাঁরা এগুলি যাচাই করার জন্য আরও সময় চেয়েছিলেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ এ বিষয়ে অসম এনআরসির কোঅর্ডিনেটর প্রতীক হাজেলার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা আগামী 31 জুলাই থেকে বাড়িয়ে 31 অগস্ট করে দিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদের অন্যান্য অংশে যাবার আগে এখন শোনাচ্ছি আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক কুমারের একটি রিপোর্ট।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি ও রানীশঙ্কইল উপজেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন রানীশঙ্কইল উপজেলার আবু সাইদ, রবিউল ইসলাম, নুরুল ইসলাম ও বালিয়াডাঙ্গি উপজেলার আব্দুল জব্বার। এ ঘটনায় আরও 8 জন আহত হয়েছে। যদিও বালিয়াডাঙ্গি থানার অফিসার্স ইনচার্জ মোসাব্বিরুল হক 3 জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ভয়েস অব আমেরিকাকে জানান,
জায়গায় আমপাড়ার লোক 10 জন ছিলেন, এই 10 জনের ভিতরে স্পট ডেথ 1 জন হয়ে গেছে, আর বাকি হাসপাতালে চলেছে ট্রিটমেন্টের জন্য, আন্ডার ট্রিটমেন্ট, ওখানে 1 জন আবার সেই দলের ভিতরে মারা গেছে। আর পাশেই আর একটি গ্রাম, ওই গ্রামের এক অধিবাসী হাল চাষ করতে ছিল জমিতে, সে স্পট ডেথ হয়ে গেছে ওখানে থান্ডারিং এ।
একটি বেসরকারি সংগঠনের তথ্যে গেল 3 মাসে বাংলাদেশে বজ্রপাতে 150 মানুষের মৃত্যু হয়েছে। প্রতীক কুমার, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ব্রিটেনে কনজারভেটিভ পার্টি আজ মঙ্গলবার ঘোষণা করেছে যে বরিস জনসন ভোটের সমর্থনে জয়ী হয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। জনসন গতকাল সোমবার রাতের ভোটাভুটিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে 66-34% ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নতুন প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার টেরেসা মের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রয়াসে বারবার ব্যর্থ হয়ে টেরেসা মেকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটে যেতে হচ্ছে। একসময়কার উচ্চাভিলাষী সাংবাদিক বরিস জনসন একসময় লন্ডনের মেয়র হিসেবেও কাজ করেছেন এক মেয়াদে। ক্ষেপণাস্ত্রের কোনো উৎক্ষেপণ নয় কোনো পারমাণবিক পরীক্ষাও। তবে কিম জং উনের নতুন সাবমেরিনের সংবাদ যুক্তরাষ্ট্রের ওপর তাক করা উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক তরিকা বলেই প্রতীয়মান হচ্ছে, বিশেষ করে যখন কিনা ওয়ার্কিং স্তরের পারমাণবিক আলোচনার ব্যাপারটাই এখনও অবধি পোক্ত হয়ে উঠতে পারছে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম আজ মঙ্গলবার ছবি ছেপেছে যাতে দেখা গিয়েছে যে কিম একখানা তরতাজা নতুন নির্মিত ডুবোজাহাজ সাবমেরিন দেখছেন, যেটা কিনা মোতায়েন রাখা হয়েছে কোরিয়ার পূর্ব উপকূলের অদূরবর্তী সাগরবক্ষে। নতুন এই সাবমেরিন এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়া তার অস্ত্র কর্মসূচি শুধুই যে সম্প্রসারিতই করছে তাই নয়, এটাকে তারা বিভিন্নমুখী করে তোলারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুয়ের্টোরিকোতে পরপর 10ম দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ সমাপ্ত হল সোমবার দিন সংকট কবলিত গভর্নর রিকার্ডো রোজেলোর বিরুদ্ধে। গতকাল সোমবার স্যান হুয়ানের গভর্নর প্রাসাদের সামনে অনুষ্ঠিত ওই প্রতিবাদ বিক্ষোভের অবসান ঘটে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের মধ্যে দিয়ে। রোজেলো নিউ প্রগ্রেসিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগ করেন রবিবার দিন টেলিভিশনে প্রচারিত এক ভাষণের মধ্যে দিয়ে বলেন, 2020-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করবেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে পুয়ের্টোরিকোর শাসন পরিচালনায় রোজেলোর দারুণ অপটু অযোগ্য নেতৃত্বের কথা বলে কড়া সমালোচনা করেন তাঁর। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ছেলে ধরা সন্দেহে কয়েকজনকে হত্যা এবং আহত করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটছে সে প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিশ্লেষণ সহ ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে ছেলে ধরা সন্দেহে কয়েকজনকে হত্যা এবং আহত করার ঘটনায় বাংলাদেশ সরকার এক বিবৃতিতে কোনো সন্দেহজনক ঘটনা বা গুজবের ভিত্তিতে কোনো নিরীহ মানুষকে হত্যা করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি বিবৃতিতে কোনো বিষয় সন্দেহজনক মনে হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ফেসবুকে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে যারা ঘটনা এই ঘটনা ঘটাচ্ছে, তো আমাদের পুলিশ কিন্তু বসে থাকবে না। যারাই ঘটাবে তাদেরকে আমরা শনাক্ত করব এবং তাদেরকে আইনের মুখোমুখি আমরা অবশ্যই করব।
এদিকে ছেলে ধরা গুজবে গণপিটুনিতে নিহত ঢাকার উত্তর বাড্ডার তসলিমা বেগমের স্বজনেরা মানুষের নিদারুণ নিষ্ঠুরতায় স্তম্ভিত।
পিটিয়ে মারতেছে, হাজার হাজার মানুষ ছিল, কেউ তো বলতে পারতো একটু থামেন, ছেলে ধরা দোষী, এর বিচার আছে, দেশে আইন আছে।
কেন গুজব ছড়িয়ে পড়ছে বা গুজব ছড়ানো হচ্ছে এমন প্রশ্নে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলান।
বেশ কয়েকদিন ধরে ছেলে ধরার নামে গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনা ঘটছে, কেন এই গণপিটুনির ঘটনা ঘটছে বলে আপনি?
বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় এবং অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মানুষ বিভিন্ন ধরনের গুজবে কান দিচ্ছে। কারণটা হলো যে একটা জানেন যে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার সেটা একটা ব্যাপক ঘাটতি রয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার ঘাটতির ফলে জবাবদিহিতারও একটা ঘাটতি রয়েছে এবং এর ফলে যে সামাজিক ভাবে যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে সেটাও কিন্তু এক ধরনের বিচারহীনতার এই সংস্কৃতির সাথে মোটামুটি ভাবে যোগাযোগ রয়েছে। একটা এই ধরনের অবস্থায় আপনার ফৌজদারি বিচার ব্যবস্থাও অনেকাংশে অকার্যকর। মানুষের আইন প্রয়োগকারী সংস্থা, আদালত, বিভিন্ন যে সংস্থার উপর তাদের যে বিশ্বাস সেটাও নষ্ট হয়ে গেছে। এর সাথে সাথে যোগ হয়েছে বিভিন্ন ধরনের মানুষের মতামত, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ বিভিন্নভাবে ইনভলভ হয়ে পড়েছে, ফলে এক ধরনের গুজব বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে যেগুলি অত্যন্ত খারাপ ভাবে। এটা একটা মানুষের মত যেভাবে এই জিনিসটাকে বেছে নিচ্ছে এটা অত্যন্ত একটা খারাপ দিক।
কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো ব্যবস্থা গ্রহণের কথা বলছে, আসলে তারপরেও কেন ওই ঘটনাগুলো ঘটছে?
আসলে যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আসলে ব্যাপক সমাজের যে অস্থিরতাটা আসলে একটা সমাজের ভিতরে যে গণতান্ত্রিক প্র্যাকটিস, যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে অভাব, মানুষের যে যেটাকে বলে যে মত প্রকাশের স্বাধীনতা যেভাবে বাধাগ্রস্ত হয়, মানুষ এই স্বাধীন সংবাদপত্রের যে আমরা দেখতে পাই যে সংবাদপত্রগুলি সব ধরনের খবরও ঠিক মতো ছাপাতে পারে না, এই ধরনের একটা সামাজিক অবস্থার মধ্যে সেখানে আইন প্রয়োগকারী সংস্থা যেটা বারে বারে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আসছে বিভিন্নভাবে, সুতরাং এরকম একটা অবস্থার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্নভাবে মানুষকে আশ্বস্ত করলেও আমি দেখছি যে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে এটা একটা ব্যাপক সামাজিক একটা বলতে পারেন যে একটা ইম্প্যাক্ট হয়েছে সমাজের মধ্যে, যেটা যে এই আইনকে মানুষের হাতে তুলে নেওয়ার যে প্রবণতাটা এটা ব্যাপকভাবে এই জন্য দেখা দিচ্ছে যে এই কারণে।
এখন আসলে কি করা উচিত?
মূলত আপনার এই একটা বাংলাদেশের যে দীর্ঘদিনের একটা গণতান্ত্রিক সংস্কৃতি সেটাকে ফিরে আনা প্রবল জরুরি। একটা গণতান্ত্রিক সমাজ, একটা জবাবদিহিমূলক সমাজই পারে বাংলাদেশের এই সামাজিক অস্থিরতা। একটা সুশাসন সমাজ যদি তৈরি হয়, যদি বিচারের বাণী নির্ধারিত না কাঁদে, তাহলেই কিন্তু মানুষ আবার পুরোপুরি তার সে আস্থাটা ফিরে পাবে এবং আমার মনে হয় তখন এই ধরনের সমস্যা আর থাকবে না।
বলছিলেন অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলান। ছেলে ধরা গুজবে গণপিটুনির সাথে জড়িত থাকার অভিযোগে পর্যন্ত দেশব্যাপী 81 জনকে আটক করেছে পুলিশ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে যে অভিযোগ করেছেন তা তার একান্ত ব্যক্তিগত মতামত, তাদের সংগঠনের এতে কোনো দায় নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রিয়া সাহার সদস্যপদ সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রানা দাশগুপ্তের সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলেছেন সেলিম হোসেন।
রানা দাশগুপ্ত, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। সাম্প্রতিক সময়ে প্রিয়া সাহা নামে আপনাদের সংগঠনের একজন নেতা যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং তার কিছু বক্তব্য নিয়ে মানুষের মাঝে আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা সবাই জানি তিনি কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন এবং তার কাছে কিছু অভিযোগের কথা তুলে ধরেছেন। তো আপনারা এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তাঁর বক্তব্যের সঙ্গে একমত কিনা বা কি মনে করেন, আপনাদের মতামত কি?
ফ্রিডম অফ রিলিজিয়ান সম্পর্কিত যে সেমিনারটি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন, সেখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে আমাদের তিনজন প্রতিনিধি আমরা মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলাম। এই তিনজন প্রতিনিধি দলের মধ্যে প্রিয়া সাহা ছিলেন না। প্রিয়া সাহা আমাদের সংগঠনের অন্যতম সাংগঠনিক সম্পাদক, কিন্তু তার আমেরিকায় যাওয়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার সাক্ষাৎ করা, এই বিষয়ে আমরা আগে থেকে অবহিত ছিলাম না। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তার এই সাক্ষাৎকারটা ভাইরাল হল, তারপরেই আমরা জানতে পারি যে প্রিয়া সাহা আমেরিকা গেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন। ওনার যে বক্তব্যটি উনি সেখানে উপস্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, আমরা পরিষ্কার করে প্রথমেই বলতে চাই যে বক্তব্যটি তার একান্ত নিজস্ব, কারণ যেহেতু তিনি সাংগঠনিক কোনো দায়িত্ব নিয়ে সাংগঠনিকভাবে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আমরা তাকে পাঠাইনি। অতএব তিনি যা গেছেন ব্যক্তিগতভাবে গেছেন, যা বলেছেন এটা তিনি তার ব্যক্তিগত মতটি প্রকাশ করেছেন। এখন যে বিষয়টি আমরা বক্তব্যটা দেখেছি, এই বক্তব্যের মধ্যে তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ থেকে 3,70,00,000 লোক বোধ হয় ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে।
জি জি,
আমাদের দেশে ডিসঅ্যাপিয়ার এর বাংলা অর্থ করা হয় কিন্তু নিখোঁজ অথবা গুম হয়ে যাওয়া।
জি,
তিনি কি অর্থে ডিসঅ্যাপিয়ারটা বলার বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন আমরা জানি না। তবে এটি ঠিক যে বাংলাদেশ থেকে বিগত 48 বছরে গুম বা নিখোঁজের সংখ্যা তা নয়, কিন্তু ধারে কাছেও নাই। হয়েছে, মাঝে মাঝে হয়েছে, কিন্তু এটা ধারে কাছেও নাই। যদি পাকিস্তানের পরবর্তী, পাকিস্তানের পূর্বাঞ্চল পূর্ববঙ্গ যেটা পরবর্তীতে পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান, এবং যে পূর্ব পাকিস্তান থেকে আমরা বাংলাদেশে স্বাধীনতাটি নিয়ে এলাম, যদি আমরা 70 বছরের ইতিহাসের দিকে তাকাই, পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ, আমরা যদি পপুলেশন স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর হিসেবটা দেখি, তাতে আমরা লক্ষ্য করি 47 যেখানে 29.7% ছিল, আজকে 2011 সালের পপুলেশন স্ট্যাটিস্টিক্স বলছে এটা 9.7% নেমে এসছে। এই 20% এই যে মাইনরিটি, এই যে ডিক্লাইনিং পোর্শন অফ দি মাইনরিটি, আমাদের অর্থনীতিবিদরা এটাকে বলছেন যে নিরুদ্দিষ্ট জনগোষ্ঠী অথবা হারিয়ে যাওয়া জনগোষ্ঠী। গত আর ইতিমধ্যে পপুলেশন স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো তারা আরেকটি হিসাব দিয়ে বলেছেন যে গত 1 দশককে বর্তমান প্রধানমন্ত্রী সরকারের আমলে হিন্দু সংখ্যা 2.3% বেড়েছে। তাও যদি দাঁড়ায় তাহলে মাইনরিটি পপুলেশনকে এখন দাঁড়াচ্ছে নিয়ার অ্যাবাউট 12%, যেটা 1970 সালে ছিল 20%। এখানে 8% ডিক্লাইন হয়ে গেছে। কিন্তু তো এখানে আবার আরেকটি বিষয় হল যে আমাদের অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত, তিনি বাংলাদেশের পাকিস্তান আমলের সূত্র সম্পত্তি আইন, যেটাকে বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন হিসেবে চালু রাখা হয়েছিল, তিনি তার একটি গবেষণায় তিনি দেখিয়েছেন 1964 থেকে 2013 সাল এই সময়ের মধ্যে তিনি বলছেন শুধুমাত্র ভেস্টেড প্রপার্টি আইনের অপপ্রয়োগের ফলে 1,13,00,000 লোক নিরুদ্দিষ্ট হয়ে গেছে। হিন্দু জনগোষ্ঠী নিরুদ্দিষ্ট হয়ে গেছে। আর ১৯৭১ সালের ঘটনা তো জানেনি,
জি জি,
যে পাকিস্তান সামরিক জান্তা তাদের একটা নির্দেশনা ছিল পাকিস্তানি হানাদার দখলদার বাহিনীর উপরে যে হিন্দুদের নির্মূল নিশ্চিহ্ন কর। এবং সেখানে আমরা জানি যে হিন্দুদের গণহত্যা চালানো হয়েছে, তাদের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তাদের গ্রাম গ্রামাঞ্চলে 1 কোটি লোককে উদ্বাস্তু করা হয়েছিল, তার মধ্যে 92 লক্ষের উপরে ছিল সংখ্যালঘু সম্প্রদায়।
জি,
যারা পালাতে পারে নাই তারা ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছে। অনেকে
বৌদ্ধ
এবং খ্রিস্টানদের নানান মঠ মন্দির উপাসনালয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
আচ্ছা, আমি আরেকটি মানে
হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ
বলছি যে আপনাদের সংগঠনের কেউ হয়ে উনি আসেননি, কিন্তু উনি আসার পরে যে বক্তব্য দিয়েছেন গতকাল আমাদের একটা অনুষ্ঠানে, নিউ ইয়র্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন নেতা আমাদের সঙ্গে কথা বলেছিলেন, শীতাংশু গুহ, তিনি বললেন যে তিনি যা বলেছেন আমরা ব্যক্তিগতভাবে তার সঙ্গে একমত। আমি বলছি যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে আমি আমার বাড়ি হারিয়েছি, তারা আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা বলতে কারা এই প্রসঙ্গে তিনি বলেছেন মুসলিম মৌলবাদী গোষ্ঠী, বলেছেন যে তারা রাজনৈতিক আশ্রয় পেয়ে এসব করে। তো এই বক্তব্যের সঙ্গে আপনি সাংগঠনিকভাবে না হলেও ব্যক্তিগতভাবে কি মনে করেন?
আমি আপনাকে একটি কথা বলি, এই সম্পর্কে আমরা আগামী পরশুদিন আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, যাতে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি ব্যক্ত করব। তবে অস্বীকারের কোনো উপায় নেই, পাকিস্তান আমলে অর্থাৎ আমাদের স্বাধীনতা পূর্ব পাকিস্তান সময়ে যেমনি ভাবে আমরা অত্যাচার নিগ্রহণের মুখোমুখি হয়েছি, আমরা বাংলাদেশে বিশেষ করে 75-এর 15ই আগস্টের পরে এই যে দীর্ঘকাল 2006 সাল পর্যন্ত আমরা একটানা আমরা নির্যাতন নিগৃহ নিপীড়নের শিকার হয়েছি। শুধুমাত্র বিগত 1 দশকে আমরা আগের পরিস্থিতি থেকে আমরা ক্রমশ সরকারের কিছু কার্যক্রমে আমরা উন্নতির একটি ধারা আমরা কিন্তু পরিলক্ষিত করছি। আত্মীয় সাহার বাড়ি এটা যে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা তো সত্য, সম্ভবত মার্চ মাসের দিকে প্রিয়া শাহর পৈতৃক বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়। প্রিয়া শাহ মামলা করেছিলেন, কোন মামলার আসামি ধরা পড়েছে কিনা আমি এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই। প্রিয়া শাহ একজন মানবাধিকার কর্মী, তবে আমাদের কাছে যেটা যে প্রিয়া শাহ সাংগঠনিক পরিচয় দিয়ে এই যে ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বা কোথাও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এখানে আমরা মনে করি তিনি সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কাজ
করেছেন।
এজন্যই আমরা গতকালকে ঐক্য পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভায় আমরা তার সাময়িক সদস্যপদ থেকে আমরা তাকে বরখাস্ত করেছি। এই যে সাংগঠনিক পরিচয় দিয়ে তিনি যা করেছেন এটিকে আমরা মনে করি সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থিতা।
আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার মত জানতে চাচ্ছি, সেটি হলো প্রিয়া সাহা এই বক্তব্য দেওয়ার পরে বাঙালিদের ভিতরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এমনকি বাংলাদেশ সরকারের ভেতরেও নানান রকম কেউ কেউ রাষ্ট্রদ্রোহিতার মামলা করবে এরকম ভেবেছে, তো এই অবস্থার ভিতরে প্রিয়া সাহার দেশে ফেরা এবং তার সেখানে বসবাস করা কতটা নিরাপদ বলে মনে করেন, বা সেই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন তাকে তার যত্ন নেওয়া বা তাকে?
আমরা লক্ষ্য করলাম যখন অতিমাত্রায় রিয়েক্ট করা হচ্ছিল এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কোন কোন মন্ত্রীরাও, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি পরিষ্কার করে বলেছেন আলাপাল তার সাথে জিজ্ঞাসাবাদ করা ছাড়া তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এবং তার সম্পত্তি তাদের পরিবারের জীবন সবগুলোকে আবার রক্ষা করার জন্য তিনি কিন্তু একটি নির্দেশনা ইতিমধ্যে জারি করেছেন।
তো যদি মানে তিনি ফিরে যায় এবং কোনো রোষের ভেতরে পড়েন সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে?
না, এই দায়িত্ব তো উনি যদি কোনো ওই রোষানলে পড়েন বা আক্রমণের শিকার হন এই দায়িত্ব তো সরকারের।
অসংখ্য ধন্যবাদ
সরকারকে, কারণ মানুষের জান মাল নিরাপত্তা এগুলো নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব তো আছে।
জি, রানা দাশগুপ্ত, অসংখ্য ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে আপনি সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বিশ্বে রোহিঙ্গা সংকট শিরোনাম দখল করলেও নিজেদের সেই সংবাদ জানার সুযোগ নেই ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের। ক্যাম্পে চলছে গুজব আর অপপ্রচারের দাপট। প্রত্যাবাসন কিংবা প্রত্যাবাসনের প্রাক প্রস্তুতি সংক্রান্ত নানা খবর জেনে নিজ দেশে ফেরার প্রস্তুতি নিতে চান রোহিঙ্গারা। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
2017 সালের 25 অগাস্টের পর বিশ্বের তাবত সংবাদকে পেছনে ফেলে শিরোনাম কেড়ে নেয় রোহিঙ্গা সংকট। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাঁদাপথ মাড়িয়ে মিডিয়া কর্মীরা ছুটেছেন বিরামহীনভাবে। বিশ্ব পাঠকের দৃষ্টি নিবদ্ধ হয়েছে রোহিঙ্গা সংবাদে। কিন্তু যাদের নিয়ে এত সংবাদ সেই রোহিঙ্গা জনগোষ্ঠী মিডিয়ায় প্রচারিত নিজেদের সংবাদ খুব কমই পেয়েছেন। ক্যাম্প জুড়ে গুজবই যেন সংবাদ। রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খবরাখবর এখানে না পৌঁছলেও অনেক ক্ষেত্রে বিভ্রান্তি এবং মিথ্যে খবরের ছড়াছড়ি এখানে, এতে করে ঘটে যাচ্ছে নানা অঘটন। রোহিঙ্গারা বলছিলেন ছেলে ধরা এবং শিশুদের মাথা খেটে নিয়ে যাওয়ার মতো সংবাদই বেশি পাচ্ছেন তারা, প্রত্যাবাসনের অগ্রগতির কোন খবর পাচ্ছেন না। শরণার্থী জীবনের অবসান ঘটিয়ে তারা ঘরে ফিরতে চান, এই জন্য ত্রাণের চেয়েও প্রত্যাবাসন সংক্রান্ত সংবাদ পেতেই তারা বেশি আগ্রহী। ক্যাম্পে সংবাদ সরবরাহ না থাকলেও রয়েছে সচেতনতামূলক পরিবেশনা।
ফালংয়ের হতা
রেডিওর বিশেষ অনুষ্ঠান শোনানোর মাধ্যমে ইতিমধ্যে রোহিঙ্গা শ্রোতাদের বেড়েছে জীবন দক্ষতা এবং সচেতনতা।
মানে বাতাস আইবার তো আমরা জানা জানা আর গদুয়া দর করি গলা গাড়ি দরিলে বানি
হামিলালা মানে সড় বাইসা তো আর আতুর তো ইন মানে কি সেগুলো সেন্টার মানে নিজে বলা মানে কি হইয়ে ইয়ান মানে আর জানি ভাইজি।
রোহিঙ্গাদের অংশগ্রহণে রোহিঙ্গা ভাষায় মঞ্চায়ন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান মালা।
মূলত রোহিঙ্গাদেরকে আপনার এদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আমরা শুনাই, কিভাবে যেমন বিভিন্ন ঘূর্ণিঝড়ে কিভাবে প্রস্তুতি নিয়ে থাকা উচিত এবং কিভাবে ওদের যে ঘূর্ণিঝড় হলে কি কি করা উচিত, কি কি করণীয় এবং এবং হামিল মাদের এবং বিভিন্ন হাত ধোয়া থেকে শুরু করে খাওয়ার পূর্বে কিভাবে হাত ধুয়ে খেতে হবে, কিভাবে এরা সুস্থ থাকতে পারবে, এই বিষয় নিয়ে আমরা ওদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো শোনাই আর কি আপনার।
32টি ক্যাম্পের 10 লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে মাত্র কয়েকটি ক্যাম্পের হাজার খানেক রোহিঙ্গা উপভোগ করছেন এসব পরিবেশনা। শরণার্থী শিবিরের এই গুজবের রাজ্যে সঠিক খবর পেতে চান রোহিঙ্গারা, নিতে চান ঘরে ফেরার প্রস্তুতি। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকলেও এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে তথ্য প্রদানে। রোহিঙ্গারা জানিয়েছেন তাদের বোধগম্য ভাষায় তথ্য প্রদান করা হলে তাদের মাঝে সামাজিকভাবে সচেতনতা যেমন বৃদ্ধি হবে তেমনি অনেক বিভ্রান্তিও দূর হবে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, জামতলি রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আদিবাসীদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। কয়লা খনি স্থাপন করা হলে তাদের উচ্ছেদ করা হতে পারে এমন আশঙ্কায় এই কর্মসূচি পালন করছেন তারা। কলকাতা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায়।
সংশ্লিষ্ট অঞ্চলে কয়লা খনি তৈরি হলে উচ্ছেদের আশঙ্কায় বীরভূমের মোহাম্মদবাজারে আদিবাসী সংগঠনের পথ অবরোধ কর্মসূচিতে কিন্তু সামিল বহু আদিবাসী মানুষ। উল্লেখ করা যেতে পারে বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের পাঁচামিতে কয়লা উত্তোলনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের আশঙ্কা কয়লা খনি তৈরি হলে এলাকার জঙ্গল ধ্বংস হবে, উচ্ছেদ করা হবে আদিবাসী মানুষদের। এই আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট অঞ্চলের জয়পুর মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী গাঁওতা সংগঠনের সদস্যরা। একই সঙ্গে উত্তরপ্রদেশের সোনভদ্রে 10 জন আদিবাসীকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিও জানাচ্ছেন তারা।
একদিকে সুপ্রিম কোর্ট বলেছে যে আদিবাসীদের যেখানে যে সমস্ত খাস ল্যান্ড বা জঙ্গল ল্যান্ড আছে, জঙ্গল প্লট আছে, সে সমস্ত জায়গা থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আর একদিকে পিস্তল নিয়ে, আর্মস নিয়ে আদিবাসীদেরকে গুলি করা হচ্ছে, গুলি করে হত্যা করা হয়েছে। 10 জন ইতিমধ্যে মারা গেছে, আবার রাত্রে আবার খবর এসছে আমাদের কাছে আর একজন মারা গেছে, মোট 11 জন মারা গেছে উত্তরপ্রদেশের সোনভদ্রতে। তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
অবরোধের জেরে ভোগান্তির শিকার কিন্তু নিত্যযাত্রীরাও। অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস। অনুষ্ঠানটি
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস এ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ।
আচ্ছা, তাহলে জানতে চাচ্ছি প্রথমে অনুষ্ঠানের প্রথমে যে আজকের আলোচিত শব্দটি কি হবে।
সে কথা বলার আগে সাবরিনা, এসো শ্রোতা দর্শকদের আরও একবার আমরা জানিয়ে দিই যে আমাদের এই নতুন সিরিজ অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসের আলোচ্য বিষয় হচ্ছে সংবাদে ব্যবহৃত ইংরেজি কিছু শব্দ। আর জানোই তো যে এই শব্দগুলো যেমন সকলের জন্য জরুরি, তেমনি বিশেষ করে সাংবাদিকদের জানাও অত্যন্ত জরুরি।
তাহলে আজ কোন বিষয়টি নিয়ে কথা বলছি?
আজকে সেই নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানবার আগে এসো শোনা যাক আরো কিছু কথা।
American singers Beyoncé and Jay-Z traveled to Cuba for their anniversary. Why could that be an issue?
Washington's 51-year trade embargo makes it legal for U.S. citizens to visit Cuba just for tourism. But they can travel there on different exchanges.
এখানে তো বলা হচ্ছে যে আমেরিকার সেই বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিয়ন্সে এবং জেজি তাদের বিয়েবার্ষিকী উদযাপনের জন্য কিউবায় গিয়েছিল, কিন্তু তারপরে যে বাকি বাক্যগুলো বলল সেটা কিন্তু আমার কাছে খুব একটা পরিষ্কার হয়নি।
হ্যাঁ, সেটা বেশ একটা দীর্ঘ বাক্য ছিল, তবে সেই প্রসঙ্গে একটু পরেই না হয় পরিষ্কার করে বলছি। এবার শোনা যাক আজকে নিউজ ওয়ার্ডস এমবার্গো।
এমবার্গো, তো এই শব্দটির মানে কি?
আচ্ছা, এর মানে শোনার জন্যেই এবং তার ব্যাখ্যা বোঝার জন্যে শোনা যাক আরো কিছু কথাবার্তা।
Embargo. It means to ban trade with a country. The United States has a trade embargo with Cuba, for example, because Washington disagrees with Havana's policies.
তাহলে এর মানে কি একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা?
সাধারণত সংবাদের ক্ষেত্রে তাই, যদি এমবার্গো আরো কিছু নিষেধাজ্ঞা অর্থে বাজারে বাণিজ্য ছাড়াও, কিন্তু সংবাদের ক্ষেত্রে এটা। আর সে এখানে বলছে যে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে।
তাহলে কি এখানে বলছে যুক্তরাষ্ট্র কিউবার সরকারের সঙ্গে ব্যবসা করবে না?
না, ঠিক বলছো, ঠিক অর্থ। আর এর কারণ কেন? কারণ ওয়াশিংটন নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে।
ওয়াশিংটন এবং হাভানা কেন বলছে, কেন বলছে যুক্তরাষ্ট্র এবং কিউবা?
তোমাকে প্রশ্ন করেছো। আসলে সংবাদে অনেক সময় দেশের নাম উল্লেখ না করে শুধুমাত্র সে দেশের রাজধানীর নাম উল্লেখ করা হয়।
কেন তা করা হয়?
সে কারণ হচ্ছে রাজধানীতে আসলে সরকার অবস্থিত আর সরকারের নীতির কথাই বলা হচ্ছে। তো এখানে ওয়াশিংটন মানে ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্রের সরকার, যেমন হাভানা মানে হাভানা বা
কিউবার সরকার।
আচ্ছা, এবার বুঝতে পারছি। কিন্তু কথা ছিল যে আপনি সেই প্রথম দিকে যে দীর্ঘ বাক্যটি ছিল সে আপনি বুঝিয়ে বলবেন।
হ্যাঁ, তুমি সে কথাটা ভুলে যাওনি, বুঝতে পারছি। ওই আমেরিকার গায়ক গায়িকা বিয়ন্সে এবং জেজির বিয়ের বার্ষিকী ব্যাপারটা তো?
হ্যাঁ, তাদের সেই দীর্ঘ বাক্যটা বলেছিল, সেই দীর্ঘ বাক্যটা প্রথম দিকে আমি বুঝেছি, তাদের হানিমুনের ব্যাপারটা বুঝেছি, মানে তাদের বেড়াতে যাওয়ার কথাটা। তারপর বাক্যটা কি বললো?
আচ্ছা, ওই বাক্যটা ছিল এরকম, Washington's 51-year trade embargo makes it illegal for U.S. citizens to visit Cuba for just tourism, but they can travel there on different exchanges.
হ্যাঁ, আসলে এই বাক্যটি আমার কাছে কিন্তু বেশ জটিল মনে হয়েছিল।
হ্যাঁ, বাক্যটা সত্যি সত্যি জটিল, আর বাক্যে যে ইস্যুটা বলা হয়েছে সেই ইস্যু জটিল। কারণটা হচ্ছে, 51 বছর ধরে ওয়াশিংটনের তরফ থেকে যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে কিউবার বিরুদ্ধে, সেই কারণে কেবলমাত্র ভ্রমণের জন্য বা পর্যটনের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেখানে যাওয়া নিষিদ্ধ, তবে তারা অন্যান্য কারণে যাওয়া আসা করতে পারে।
আর সে কারণেই বোধহয় বিয়ন্সে এবং জেজ কিউবা সফরটা একটা নিউজ হয়ে গিয়েছিল, একটা খবর হয়ে গিয়েছিল।
হ্যাঁ, ঠিক বলেছ। আগামী অনুষ্ঠানে আরো একটি নতুন নিউজ ওয়ার্ড নিয়ে আমরা হাজির হব। জানাবেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আর হ্যাঁ, আপনারা হয়তো আমাদের এই অনুষ্ঠানটি ওয়েব পেজ এবং ফেসবুকেও দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা voabangla.com, আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/voabangla।
তাহলে আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি একগুচ্ছ শুভেচ্ছা।
ভারতের পশ্চিমবঙ্গে দুইটি স্টেশনের নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বর্ধমান স্টেশন, সেটির নাম বটুকেশ্বর দত্তের নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং মধ্য কলকাতার শিয়ালদহ স্টেশনের নামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম রাখার সুপারিশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করার একটা কথা শোনা গিয়েছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম হবে বাংলা, সেটা স্থগিত করে সেই রাজ্যেরই দুটি স্টেশনের নাম পরিবর্তনে উৎসাহী হয়ে উঠেছে বিজেপি। বিষয়টি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কথা বলছি কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সাথে। পরমাশিস, এই যে দুটো স্টেশনের নাম পরিবর্তনের যে কথা শোনা যাচ্ছে, এর কারণটা কি? এটার পক্ষে কি যুক্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকার?
আসলে বিষয়টা হচ্ছে, আমাদের রাজ্যে গত লোকসভা নির্বাচনে, সপ্তদশ লোকসভা নির্বাচনের 42টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 18টি আসন, ইতিমধ্যেই তারা জয়লাভ করেছে। আসলে তারা একটা অক্সিজেন পেয়েছে পশ্চিমবাংলায়, ভারতীয় জনতা পার্টি। তারা এখন একটা রাজনৈতিক ভাবে একটা ওয়াকিবহাল মহল, রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী আমি একত্রিত করে যদি বলি, তারা একটা অক্সিজেন পেয়ে যাওয়াতে পশ্চিমবাংলা থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে যেসব মানুষের নাম উঠে এসেছিল তাদের বক্তব্য হচ্ছে তারা যথাযথ সম্মান পাননি, সেই মানে ভাবনাকে মাথায় রেখেই তারা একটা নতুন সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে একটা জায়গা তারা তৈরি করার চেষ্টা করছে। বটুকেশ্বর দত্ত এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে তারা দুটি স্টেশন নামকরণ করতে চাইছে। কিন্তু এটা কিন্তু বিশেষজ্ঞরা, সাধারণ মানুষ, ট্রেনে যারা যাত্রী, এরা কিন্তু এটা বুঝতেই পারছে খুব সহজেই, এটাকে রাজনৈতিক অভিসন্ধি। কারণ আপনারা জানেন যে রাজ্যের, আমাদের রাজ্যের যে তৃণমূল সরকার বা রাজ্যের সরকার, সর্বদা সব রাজনৈতিক দলের সমর্থন নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গেও নামকরণ তারা করতে চেয়েছিল বাংলা, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি বি দিয়ে বাংলা যদি নামকরণ হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো প্রজেক্টে পাওয়ার ক্ষেত্রে, কোনো মিটিংয়ে বলার সুযোগ সুবিধা এবং সিরিয়াল বেসিসে তারা কোনো সুযোগ সুবিধার নাম এনলিস্টেড করার ক্ষেত্রে বি দিয়ে শুরু হলে ভালো হয়, সেই জায়গাটা, সেই প্রস্তাবটা কিন্তু বাংলা নামটা, প্রস্তাবটা ইতিমধ্যে কেন্দ্রের এনডিএ সরকার বা বিজেপি সরকার প্রস্তাবটা খারিজ করে দিয়েছে। সেই জায়গা থেকে এখন এই নতুন দুটো আমাদের স্টেশনের বর্ধমান স্টেশন এবং মধ্য কলকাতা অত্যন্ত জনবহুল এবং পরিচিত কলকাতার হৃৎপিণ্ড বলা যায় শিয়ালদহ রেলওয়ে স্টেশনের নামকরণ যে প্রস্তাব দিয়েছে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সম্প্রতি বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পাটনায় গিয়ে, সেইটা কিন্তু তারা প্রস্তাব দিলেও কিন্তু আমাদের রাজ্যের সরকার এবং সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারছেন না এবং তাদের বক্তব্য এটা একটা রাজনৈতিক অভিসন্ধি।
তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার কি বলছে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ রাজ্যের প্রশাসনিক কর্তা হিসাবে বলেছে কোন নাম বদল করতে গেলে কিন্তু সাংবিধানিক কতগুলো স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করতে হয় এবং এটা কোন এটা তো বিজেপির প্রস্তাব, এবং পশ্চিমবঙ্গের কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করতে গেলে রাজ্যের পারমিশনের দরকার, সেটি দিল্লিতে কোন রাজনৈতিক দল সুপারিশ করলেই যে হয়ে যেতে পারে এরকম কোনো ভাববার কোনো কারণ নেই রাজ্য সরকারের, কিন্তু সেক্ষেত্রে অফিসিয়াল পারমিশন এবং সমর্থনের দরকার।
নিশ্চয়ই আচ্ছা পরম, একটা প্রশ্ন করতে চাই, আমাদের যারা ফেসবুক লাইভে যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, তিনি বলছেন যে বর্ধমান রেল স্টেশনের নাম পরিবর্তনের বিরোধিতা করছি। তো এখন কথা হচ্ছে যে বটুকেশ্বর দত্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এরা কি যথেষ্ট জনপ্রিয় ব্যক্তি নন? এদের নামে আপত্তি করা বা পশ্চিমবঙ্গের নামটা বাংলা রাখা,
আসলে কেন্দ্রীয় সরকার যে যে ভাবনা নিয়ে যে বক্তব্য নিয়ে যে তাদের যে তারা যে ভাবনা নিয়ে কাজটা করতে চাইছে, কিন্তু বটুকেশ্বর দত্ত বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ছোট করে বলার নয়, সাধারণ মানুষের যেটা বক্তব্য যে আপনারা কি মনে করেন সাধারণ মানুষের বক্তব্য যে একজনের নামে একটা রেলওয়ে স্টেশন করলে কি সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়? কলকাতা মেট্রো স্টেশনে, কলকাতা শহরে আপনারা জানেন দিল্লির পরে কলকাতা মেট্রো স্টেশনে যে নামকরণ করা হয়েছে, কিন্তু সেটার উপকারিতা বা উপযোগিতা যেটার বিষয় তাতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু খুব সমস্যা তৈরি হয়, যেটা কলকাতা মেট্রো স্টেশনের কিন্তু অনেকগুলো নাম, টালিগঞ্জ একটা কলকাতা শহরের একটা অত্যন্ত বুদ্ধিষ্ঠী এবং বহুল পরিচিত নাম, তার নাম করা হয়েছে মহানায়ক উত্তম কুমার, যেকোনো অপরিচিত লোকের কিন্তু সেটা কিন্তু সমস্যার কারণ। মহানায়ক উত্তম কুমার মানে এটা কি জায়গাটাকে পরিচিতি পাওয়ার জন্য কিন্তু এরকম একটা শ্রদ্ধার জন্য নামকরণ করা হয়, সাধারণ নিত্যযাত্রীদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা সমস্যার কারণ।
কিন্তু কিন্তু
তার নামে রাস্তা বা কোনো একটা স্ট্যাচু করা হোক, সাধারণ মানুষের বক্তব্য অন্য কিছু কিছু করা হোক, কিন্তু এই যে জনবহুল মানুষের জীবনের জীবনযাত্রার ক্ষেত্রে যে নামকরণ, সেই ক্ষেত্রে যেন মোগল সরাইয়ের নাম, মোগল সরাই বিহারের অত্যন্ত বহুল পরিচিত নাম মোগল সরাই, সেই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায়ের নামে করণ করা হয়েছে, সাধারণ মানুষের কিন্তু সেটা কিন্তু বুঝতে অসুবিধার কারণ হচ্ছে।
আচ্ছা,
মানে সাধারণ মানুষের বক্তব্য শ্রদ্ধা জানানোর উপকরণ কিন্তু এটা হতে পারে না।
জি, আপনি মহানায়ক উত্তম কুমারের নামে একটি স্টেশনের কথা বললেন, এই যুক্তরাষ্ট্রে এরকম বড় বড় ব্যক্তিত্বদের নামে বিমানবন্দর আছে, তেমনি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটা নতুন কিছু নয়। আর পশ্চিমবঙ্গের নাম বাংলা সেইটা হওয়ার এখন তাহলে পরিস্থিতিটা কি? সেটা কি আপাতত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই? খুব সংক্ষেপে,
সম্ভাবনা নেই মানে এটা নেই বললে ভুল হবে না, কিন্তু সাধারণ মানুষ আমাদের রাজ্যের যারা প্রতিষ্ঠিতযশা ব্যক্তিত্ব সাহিত্যিক ইন্টেলেকচুয়াল তারা কিন্তু প্রত্যেকে চায় পশ্চিমবাংলার নাম বাংলা হোক, কেননা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ বাঙালির হৃদয়, বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে কিন্তু একটা অন্য জায়গা অন্য স্থান অবস্থান করে, সেখানে বাংলা করলে কিন্তু খুব একটা কেন্দ্রীয় সরকারের যে একটা অসুবিধে হতো সেটা কিন্তু আমাদের রাজ্যের বিশেষজ্ঞরা ইন্টেলেকচুয়ালরা বাংলা ভাষাভাষী মানুষরা কিন্তু এটা মনে করেন না, যে কোনো কারণেই হোক কেন্দ্রীয় সরকার কিন্তু একটা যুক্তি দিয়ে প্র্যাকটিক্যালি তারা বিষয়টি আটকেছে, সেটা সময় বলবে আগামী দিন এটা কি হবে।
আচ্ছা পরমাশিস, অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদেরকেও ধন্যবাদ।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে মুসলিম কাকাস অফ আমেরিকার প্রথম বার্ষিক সম্মেলন। মুসলিম কাকাস যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিতে আসতে আগ্রহী মুসলিম প্রার্থীদের উৎসাহ যোগাচ্ছে এবং সার্বিক সাহায্য প্রদান করছে। সহকর্মী সাবরিনা চৌধুরী এই মুহূর্তে সেই সম্মেলনে রয়েছেন, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা,
সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা এসেছেন। আমি প্রথমে একটুখানি শোনাতে চাচ্ছিলাম যে তিনি তার বক্তব্যে কি বলছিলেন, তারপর আমি আপনার কাছে আসছি। ইলহান ওমর, যিনি কিনা প্রথম মুসলিম কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তার সাথে ছিলেন রাশিদা তালিব, এবং তিনি আজ এখানে ছিলেন, বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে একটা প্রাধান্য আমি তুলে ধরতে চাচ্ছি। উনি বলেছেন যে যদিও ইতিমধ্যে আমেরিকান মুসলিমরা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবেশ করেছে, তবে এটা ভেবে যেন সাধারণ মানুষ নিশ্চুপ হয়ে বসে না থাকে, সাধারণ আমেরিকান মুসলিমরা তাদের কাজ করে যেতে হবে, তিনি সেটা বলেছেন। এবং বলেছেন প্রত্যেককে যার যার অবস্থান থেকে কমিউনিটির তৎপরতায় আমেরিকার সমৃদ্ধি সাধনে এগিয়ে আসতে হবে। তাছাড়াও তিনি বলেছেন যে অভ্যন্তরীণ রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতিতে লিপিবদ্ধ যে ইসলাম ভিত্তি তা দূরীভূত করতে হবে সম্মিলিতভাবে।
সাম্প্রতিক সময়ে ইলহান ওমর যে ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছেন, এ নিয়ে তিনি কি কোনো বক্তব্য রেখেছেন?
তিনি সেখানে তেমন কোনো বক্তব্য রাখেননি মানে এই বিষয়টি নিয়ে, তবে বলেছেন যে সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করতে হবে।
সাবরিনা, আপনি বলছিলেন যে এই যে মূলধারার রাজনীতিতে যারা আগ্রহী মুসলিম প্রার্থীরা আসতে এদের সার্বিক সাহায্য প্রদান করা হয়ে থাকে, তো সেই সম্পর্কে আপনি আরো কিছু জেনেছেন যে কি ধরনের সাহায্য তারা করে থাকেন এবং সেখানে উপস্থিত কারো সঙ্গে আপনার কথা হয়েছে কি?
হ্যাঁ, এই মুহূর্তে আমার সাথে আছেন আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে একজন প্রতিনিধিকে আমরা পেয়েছি, সমাজকর্মী, তিনি হচ্ছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং পলিটিক্যাল কনসালটেন্ট রেদওয়ান চৌধুরী। তিনি মুসলিম ককাসের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো রেদওয়ান চৌধুরী, আমি আপনার কাছেই জানতে চাচ্ছি, এই যে মূলধারার রাজনীতির সাথে যদি কেউ সম্পৃক্ত হতে চায়, কোনো আমেরিকান মুসলিম সম্পৃক্ত হতে চায়, তাহলে সেই প্রার্থীকে মুসলিম ককাস কিভাবে সাহায্য সহযোগিতা করছে?
ধন্যবাদ আপনাকে। মুসলিম ককাস নাম্বার অফ ওয়েজ সহযোগিতা করছে, যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কিভাবে একজন সাধারণ মানুষ, আমার মতো আপনার মতো মানুষ, রাজনীতিতে আসতে হলে কি কি করণীয়, কি কি করতে হবে তাকে উইনেবল ইলেকশন করতে হলে, কিভাবে গ্রাসরুট ভলান্টিয়ার মোবাইলাইজ করতে হবে, কিভাবে ফান্ড রেজিং করতে হবে, এবং আমরা সাথে এটাও দিচ্ছি যে কিভাবে কমপ্লায়েন্স গুলো যাতে স্টেট এবং ফেডারেল ল অন্তর্ভুক্ত থেকে সব কাজগুলো করা যায়। তো এটা হচ্ছে এডুকেশনাল সেক্টর। আর একটা সেক্টর হচ্ছে কি, কালেকটিভলি মুসলিম কমিউনিটি থেকে ফান্ড রেজ করা ওই ক্যান্ডিডেটের জন্য এবং তার ক্যান্ডিডেটের ইস্যুগুলোকে প্রমোট করা। তো প্রমোট করা ইন সোশ্যাল মিডিয়া, বাট এট দ্য সেম টাইম গ্রাসরুট ভলান্টিয়ার্স, আমাদের যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের মাধ্যমে ওদের জন্য ডিসিমিনেট করা।
এবং এই মুহূর্তে আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন, যিনি কিনা 2020 সালের নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হচ্ছেন ডক্টর রাশেদ মালিক। তিনি জর্জিয়া রাজ্য থেকে ডেমোক্রেটিক দলের হয়ে কংগ্রেসে ডিস্ট্রিক্ট 7 থেকে প্রতিনিধি পরিষদের জন্য লড়াই করবেন। তিনি এখন আমার সাথে আছেন। আমি ওনার কাছে জানতে চাচ্ছি, ডক্টর রশিদ মালিক, আপনি কি মনে করেন, কিভাবে আপনি এই যে আজকে যে সম্মেলনটি হচ্ছে সেখান থেকে আপনার মতো প্রার্থীরা কিভাবে উপকৃত হচ্ছে?
থ্যাংক ইউ সাবরিনা চৌধুরী জানা, এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর প্রথমত রেজওয়ান ভাই, ওনার সাথে পরিচয় সামনাসামনি হলো, আগে সোশ্যাল মিডিয়াতে পরিচয় ছিল। ইলহান ওমর একটা সুন্দর কথা বলছে যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কাজ করে যেতে হবে, আমাদেরকে নিজেদেরকে একটা এক্সাম্পল হিসাবে দাঁড় করাতে হবে। যেমন আমি 2016 রান করেছিলাম, আমি 115,000 ভোট পেয়েছিলাম, আর আমার কারণে আজকে রিপাবলিকান কংগ্রেস পার্সন মিস্টার বব উডন সে আর রান করতেছে না।
কেননা সে নিজে বলছে আই এম স্কেয়ার টু লুজ. তো দ্যাটস মাই কন্ট্রিবিউশন টু দি কমিউনিটি ফর পিসফুল কো এক্সিস্টেন্স. আর আমি যখন 2018 মিডটার্মে, এটা আমি কেন বলছি আমি বলবো, সলিসিটর জেনারেল ব্রায়ান ওয়াইনস্টাইন, মিস্টার ব্রায়ান ওয়াইনস্টাইন, তার ক্যাম্পেনে কাজ করেছি, সে 166,000 ভোট পেয়েছে, দি হাইয়েস্ট রেকর্ডেড ইন দি হিস্ট্রি অফ গোনেট কাউন্টি. আমি কেন বললাম এটা, এটা দেখানোর জন্য যে আমরা শুধু কোনো একটা গোত্রের জন্য কাজ করবো না. যখন দেখবো একটা ভালো মানুষ আগিয়ে আসছে, আমি রান করতেছি কি না করেছি, আমরা কর্মী হিসেবে আগিয়ে আসবো. আমাদের সবসময় রান করতে হবে না, উই হ্যাভ টু কন্টিনিউসলি ওয়ার্ক ফর দি কমিউনিটি. এমনকি ফুটপাতে একটা পাথর পড়ে আছে, ওইটা আমাদের সরায় রাখতে হবে. কেউ দেখুক কি না দেখুক, কেউ বুঝুক কি না, রাত 12টার সময় হোক, আমাদেরকে কমিউনিটিকে সার্ভিস দিতে হবে.
জি, অনেক ধন্যবাদ. এবং সেই সাথে সঞ্জয়ন, আপনাকে জানাতে চাচ্ছি যে আমাদের এখানে বক্তব্যে যারা যারা দেখছেন তাদের মধ্যে ছিলেন যে প্রথম মুসলিম অ্যাটর্নি জেনারেল অফ মিনেসোটা কিথ এলিসন ছিলেন, তার সাথে আমার কথা হয়েছে. তো তিনি ওনার বক্তব্যে বলেছিলেন যে এরকম যে ককাসগুলো হচ্ছে, এরকম যে সম্মেলনগুলো হচ্ছে, সেগুলো মানে রাজনৈতিক প্রক্রিয়া একটা প্রভাব রাখতে পারে এবং মুসলমানদের স্বার্থ যেন সুরক্ষিত হয় সেই ব্যাপারটি যেন এখানে লক্ষ্য রাখা হয়, তিনি কথা বলেছিলেন. এবং সেই সাথে আরেকজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি হচ্ছেন খেজার খান. তিনি হচ্ছেন তার ছেলে ইরাক যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে 2016 সালে যে ডিএনসি সম্মেলন হয়েছিল সেখানে তিনি বেশ আলোচিত হয়েছিলেন তার বক্তব্যের জন্য. তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে মূলধারার আমেরিকার মূলধারার রাজনীতিকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে মূলধারার রাজনীতিতে. এবং তাছাড়াও মানে এবারের সম্মেলনে যেন মানে তরুণ সমাজকে ইসলামের মূল মন্ত্রের দিকে আরো নিয়ে যেতে পারে এবং তারা যেন আগত চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে পারে, সেভাবে যেন এই সম্মেলন তাদেরকে সাহায্য করে, তিনি তাও বলেছেন. এবং আরেকটি কথা আমি আসলে উল্লেখ করতে চাচ্ছিলাম যে এখানে আসলে এই সম্মেলনটি বৈচিত্র্যতা, মানে এখানে আপনি দেখতে পাবেন যে নানা বর্ণের এবং নানা জাতিগোষ্ঠীর মুসলমানরা এখানে একত্রিত হয়েছেন, যা কিনা মানে আমেরিকান বৈচিত্র্যময় সংস্কৃতিটাই এখানে ফুটে উঠছে. সঞ্জনা
জি, ধন্যবাদ সাবরিনা আপনাকে.
জি, অনেক ধন্যবাদ.
আর এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন.
সংবাদের শিরোনাম অংশে যাবার আগে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট শুনিয়ে নিতে চাই. দীপঙ্কর চক্রবর্তী তাঁর রিপোর্টের মুখবন্ধে লিখছেন যে গত 21 জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দেওয়ায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে হুগলির গোঘাটে. দীপঙ্কর চক্রবর্তীর মূল রিপোর্টটি এরকম.
গত 21 জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দেওয়ায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গে হুগলির গোঘাটে. মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাঘ. সোমবার রাত 11টা নাগাদ বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে একটি গোয়াল ঘরে ঢুকিয়ে নৃশংসভাবে মারধর করে বলে অভিযোগ. সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা. পরে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার. মৃতের স্ত্রী রীনা বাগ বলেন, গতকাল রাতে এলাকার বেশ কয়েকজন ওকে তুলে নিয়ে গিয়ে মেরে দিয়েছে. ওরা সবাই আগে সিপিএম করত, এখন বিজেপি করে. খবর পেয়ে তৃণমূলের নেতারা আরামবাগে যান, এই ঘটনার তীব্র নিন্দা করে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানান তারা. বিজেপি নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন. দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা.
এবার বিশ্ব সংবাদের কয়েকটি শিরোনাম অংশ. প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কাশ্মীর অঞ্চল কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার জন্য তাঁকে অনুরোধ করেছেন বলে মন্তব্য করেন ভারতে তা নিয়ে তুল কালাম রাজনৈতিক আলোচনা সমালোচনার ঝড় উঠছে। ভারতে ক্ষুব্ধ ক্রুদ্ধ সংসদ বিধায়কেরা এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ মঙ্গলবার সংসদে জানান যে সংসদকে আমি স্পষ্ট করে আশ্বস্ত করতে চাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী এরকম কোনোই অনুরোধ জানাননি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর বিরোধের নিষ্পত্তির ব্যাপারে রদবদল কিছুই হয়নি, এ কথা বলে মোদির কাছ থেকে ব্যক্তিগতভাবে আশ্বাস দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন রাজনীতি অঙ্গনের বিরোধী দলীয় নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাকবিতণ্ডা চলছে এখন জোরসে। নতুন প্রস্থে শুরু হচ্ছে বাকযুদ্ধ, সে সঙ্গে তেহরান ও পশ্চিমের মধ্যেকার উত্তেজনা নিত্য নতুন স্তরে চড়ছে লাগাতার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগাড়ম্বরতার কমতি কিছু করছেন না, চরম যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে চলেছেন ওয়াশিংটন ইরানের তরফ থেকে। এরা হলো বিশ্বের পয়লা নম্বরের সন্ত্রাস সৃষ্টি দেশ। ট্রাম্প বলেন এ কথা ইরান সম্পর্কে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের সঙ্গে ছবি তোলার সময় সোমবার ওভাল অফিসে। ট্রাম্প বলেন ইরানের কর্মকাণ্ড এবং বীতশ্রদ্ধ মনোভাবের কারণেই ইরানের সঙ্গে কথা বলাই দুষ্কর হয়ে পড়ছে। সদ্য সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মোলার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ইন্টেলিজেন্স কমিটি সকাশে জবানবন্দি দিতে চলেছেন আগামীকাল বুধবার। এখন একটা বিষয় নিশ্চিত করেই বলা যায়, এ জবানবন্দিতে তিনি এমন কিছুই বলবেন না, এমন কিছুই প্রকাশ করবেন না আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল বারের কাছে দাখিল করা তার ফাইনাল রিপোর্টে যা তিনি বলেননি বা যাতে যার উল্লেখ তিনি করেননি। মোলার 29 মে বিচার মন্ত্রণালয়ে বলেন, রিপোর্ট আমার জবানবন্দি। ব্রিটেনের রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি আজ মঙ্গলবার ঘোষণা করছেন যে বরিস জনসন ভোটের সমর্থনে জয়ী হয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। জনসন গতকাল সোমবার রাতের ভোটাভুটিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে 66-34% ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নতুন প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার টেরেসা মের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রয়াসে বারবার ব্যর্থ হয়ে টেরেসা মেকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটে যেতে হচ্ছে। একসময়কার উচ্চাভিলাষী সাংবাদিক বরিস জনসন একসময় লন্ডনের মেয়র হিসেবেও কাজ করেছেন এক মেয়াদে। ক্ষেপণাস্ত্রের কোনো উৎক্ষেপণ নয় কোনো পারমাণবিক পরীক্ষাও। তবে কিম জং উনের নতুন সাবমেরিন সংবাদ যুক্তরাষ্ট্রের ওপর তাক করা উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক তরিকা বলে প্রতীয়মান হচ্ছে, বিশেষ করে যখন কিনা ওয়ার্কিং স্তরের পারমাণবিক আলোচনার ব্যাপারটাই এখন অবধি পোক্ত হয়ে উঠতে পারল না। উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার ছবি ছেপেছে যাতে দেখা যায় যে কিম একখানা তরতাজা নতুন নির্মিত ডুবোজাহাজ সাবমেরিন দেখছেন, যেটা কিনা মোতায়েন রাখা হয়েছে কোরিয়ার পূর্ব উপকূলের অদূরবর্তী সাগরবক্ষে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রাওগাং চাং এবং ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.